الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وقال النبي صلى الله عليه وسلم كل شيء بقدر حتى العجز والكيس أو كما قال النبي صلى الله عليه وسلم بزرگان محترم اللہ رب العالمین আমাদের কে কিছুদিনের জন্য এই ক্ষণস্থায়ী জগতে রাখবেন। তারপরে আমাদেরকে নিয়ে যাবেন আর এক জগতে, আলমে বারজাখ, কবরের জগৎ। এখানে আর এক গ্রুপকে নিয়ে আসবেন, কিছুদিন পরে তাদেরকেও নিয়ে যাবেন। এইভাবে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, একটা ব্যাচ থাকবে, এরা চলে যাবে, আর এক ব্যাচ আসবে। তো এই যে কিছুদিনের জন্য এক এক ব্যাচকে রাখবেন, কেন? এটা সূরা দাহারের মধ্যেও বলা হয়েছে, সূরা বাকারার মধ্যেও বলা হয়েছে, সূরা দাহারের মধ্যে বলা হয়েছে লিনাবতালিহি, আমি তোমাকে কিছুদিন আমার পৃথিবীতে রাখব, দুনিয়াতে রাখব, তোমাকে পরীক্ষা করার জন্য, তোমার কাজকর্ম দেখার জন্য, তোমার জান মাল কোন পথে ব্যয় করো, আমার হুকুম মতো না শয়তানের ফর্মুলা মতো, এটা আমি দেখব। এ দেখার জন্যই কিছুদিন রাখব। আল্লাহ সব জানেন, আমরা কি করব না করব সব জানেন, কিন্তু জানার দ্বারা তিনি ফয়সালা করবেন না। তিনি আমাদের কর্মকাণ্ডকে দুনিয়াবাসীর সামনে ক্লিয়ার করবেন, কে কি করছি, অন্য আশেপাশের লোকদের সামনে, মহল্লাবাসীর সামনে, আত্মীয় স্বজনের সামনে পরিষ্কার জানাস, কে দিনের পথে চলছে, ক কে বদ্দিনের পথে চলছে জানা আছে। আমাদের আমলকে আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে দেখাবেন, তাদেরকে সাক্ষী বানাইবেন, যাতে হাশরের ময়দানে একজনকে বিশাল নেয়ামত দেওয়া হবে আর একজনকে দেওয়া হবে না। তো যাকে দেওয়া হবে না সে কোনো আপত্তি করতে পারবে না, কারণ সে দেখবে আমার তো কোনো কোরবানি ছিল না, দিনের জন্য আমার তো কোনো কোরবানি ছিল না। আজকে যে এই লোকটা এত বড় পুরস্কার পাইল, এত বড় জান্নাত পাইল, এর তো অনেক কোরবানি ছিল, আমি তো নিজের চোখে দেখছি দিনের জন্য কত কোরবানি করছে, কত মানুষের হাতে পায়ে ধরছে, ভাই তো মসজিদে আসো, একটু নামাজ পড়ি, একটু কোরআন শিখি, আসো, কত লোকের গালি শুনছে, কত লোকের কটু কথা শুনছে, এগুলো তো সবার জানা আছে, এই জন্য কেউ আপত্তি করতে পারবে না। আর আল্লাহ যদি তার জানা অনুযায়ী বিচার করতেন, দুনিয়াবাসীর সামনে প্রকাশ না করে ডাইরেক্ট আল্লাহর এলেম দ্বারা বিচার করতেন, তাহলে অনেকের অনেক রকম আপত্তি হইত যে আল্লাহ তো আমাদেরকে সুযোগ দিলেন না, দুনিয়াতে পাঠায় কাজ করার সুযোগ দিলেন না। সুযোগ দিলে আল্লাহ দেখতেন আমরা কি করি, দিনের জন্য কত কোরবানি পেশ করি, কিন্তু আল্লাহ তো আমাদেরকে সুযোগ দিলেন না। এই প্রশ্ন থেকে যেতে আল্লাহ এই প্রশ্ন রাখতে চান নাই, এই জন্য নিজের এলেম দ্বারা ফয়সালা করে কাউকে জান্নাতে কাউকে দোজখে পাঠান নাই, সব জানেন। আমাদের জন্মের আগে জানেন সারা জীবন আমরা কি করব, ওর ভিত্তিতেই তিনি এক গ্রুপকে জান্নাতে এক গ্রুপকে জাহান্নামে দিতে পারতেন। তো ওই যে আপত্তি থাকে, আপত্তিটা আল্লাহ তাআলা দায়িত্বে নেন নাই, এই জন্য নিজের এলেমের দ্বারা ফয়সালা না করে জগৎবাসীর সামনে পরিষ্কার করে দিছে। প্রত্যেকে দেখো, এটাও কোরআনের আয়াত, ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়ারাসূলুহু আল মুমিনুন, তোমরা কি আমল করতেছ দুনিয়াতে আল্লাহ দেখবেন, আল্লাহ রসুল দেখবেন, এবং তমাম দুনিয়াবাসীও দেখবেন, এতে কারো আপত্তি হবে না। নবীজির কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে এত নির্মমভাবে শহীদ করা হল, কত লোক তো শহীদ হয় কিন্তু ওনাকে যেভাবে পানির কষ্ট দিয়ে কঠিন ভাবে শহীদ করা হয়েছে, এটা তো অন্য কারণ হয়নি, নবীজির কলিজার টুকরা নাতি তাকে দিয়ে এত কোরবানি করানোর কি দরকার ছিল, এটাই দরকার ছিল যোনাকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে বড় মাকাম দান করবেন, পুরস্কার দেবেন, তখন কারোর কোনো আপত্তি হবে না, কেউ একথা বলতে পারবে না যে উনি তো নবীজির নাতি, তো আল্লাহ এমনি বেশি করে দিয়ে দিছে, এইসব কথা বলার সুযোগ নাই। ওনার কোরবানের উপরে ওনাকে দেওয়া হয়েছে, তুমি কোরবানি দেখাও তোমাকেও দেওয়া হবে। তো সারা জীবন এইভাবে চলতে থাকবে, কখনো নেয়ামত আসবে, কখনো মুসিবত আসবে, কখনো নেয়ামত আসবে, কখনো মুসিবত আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে বিভিন্ন খাদ্য শস্যের যে গাছ আছে তার সাথে তুলনা করছেন, ধান গাছ, গম গাছ, এই গাছের সাথে তুলনা করছেন। বাতাসে একবার এদিকে হেলায় আর একবার এদিকে হেলায়, হেলাইতেই থাকে বাতাসে, হেলাইতেই থাকে। তো মমিনের পুরা জিন্দেগী এরকম, এই নিয়ামত এই মুসিবত, এই নিয়ামত এই মুসিবত। কিন্তু মুনাফিক কাফেরের তা না, ওদের দুনিয়াতে বালা মুসিবত খুবই কম, খুবই কম। ওদেরকে একবারে ফিনিশ করে দেবে, হাদিসে বলা হয়েছে একবারে। মমিনের মতো এই ভালো এই মন্দ, এই নিয়ামত এই বালা মুসিবত এরকম না, কারণ মমিন যে তার তো কিছু ভুল ভ্রান্তি হয়, গোনা খাতা হয়, তো আল্লাহ তাআলা ওইগুলো জমা রাখেন না যে কবরে এনে শাস্তি দিব, দোজকে নিয়ে শাস্তি দিব, জমা রাখেন না, দুনিয়াতে কাফফারা করে দেন যাতে তাকে ফ্রেশ অবস্থায়, তার দায়িত্বে কোন গোনা খাতা নেই, যা ছিল বালা মুসিবত দিয়ে মাফ করে দিছেন, মাফ করে দিছেন। কবরে তার বিরুদ্ধে আর কোন অভিযোগ নেই, তার কোন গুনাহ বাকি নেই। এজন্য কাফেরের জিন্দেগী একরকম, মুমিনের জিন্দেগী আর একরকম, আসতেই থাকে। বাতাস যেরকম হেলাইতে থাকে এদিক ওদিক, তার জিন্দেগী এরকম। এটাই পরীক্ষা, আল্লাহ বলছেন লিনাবতালি, এটাই পরীক্ষা। এবং দ্বিতীয় পারায় সূরা বাকারা তো এই কথা বলা হয়েছে, ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাফসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি রব্বুল আলামিন তোমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা নেব, তুমি সত্যি আমার কিনা, না হালুয়া খাওয়া মজনুন, এটা আমি প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখব, বিপদ আপদ দিয়ে তোমাকে পরীক্ষা করব, তুমি আমার কিনা, না মুখে মুখে আমি দেখব। আল্লাহ নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, কিভাবে পরীক্ষা নেব, কখনো ভয় ভীতির দ্বারা, তুমি কোন একটা কিছুর ভয়ে পরেশান থাকবা, আতঙ্কিত থাকবা, এ ভয়ের দ্বারা পরীক্ষা নেবেন। অল খৌফ, কোন সময় না খেয়ে থাকতে হবে, রিজিকের তঙ্গি হবে, না খেয়ে থাকতে হবে। অনাকসিম মিনাল আমওয়াল, কোন সময় তোমার মাল কমে যাবে, মাল কমে যাবে, নকস, নকস মানে কমে যাওয়া। আর আমওয়াল, মাল শব্দের বহুবচন আমওয়াল, তোর মাল আমি কমাই দিই, নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুস, তোমার লোকজন কমাই দিব, কখনো বাপ মারা যাবে, কখনো স্ত্রী মারা যাবে, কখনো ছেলে মারা যাবে, কখনো ভাই মারা যাবে, এই লোক কমাই দিব, অর্থাৎ তোমার নিকট আত্মীয়, রক্তের আত্মীয়, এরা তোমার সামনে একে একে চলে যাবে। আনফুস সামারাত, তোমাদের ফসল কমাই দেওয়া হবে, কোনো সময় ফসল কমাই দেওয়া হবে, যা ফসল হওয়ার কথা হয়তো মোটেও হবে না, সামান্য হবে। এখানে কয়েকটা উল্লেখ করছে, এই কয়টার মধ্যে মূলত খাস না, আরো অনেকভাবে আল্লাহ তাআলা আমাদের পরীক্ষা দিতে পারেন যে আমরা কতটুক আল্লাহর পথে আসি, বিপদে পড়লে আল্লাহকে ছেড়ে আর একদিক চলে যাই, আল্লাহ দেখবে। আমরা যেমন কোনো কিছু কিনতে গেলে অনেক পরীক্ষা নিরীক্ষা করি, একটা 1000 টাকার নোট দিতে গেলে কত উল্টাই পাল্টাই দেখি, এটা কি জাল নোট কিনা, অনেক উল্টাই পাল্টাই দেখি, পত্রিকায় লেখে জাল নোট চিনার তরিকা কি, অনেকগুলো আলামত লেখে। তো যে কোনো জিনিসকে আপন করতে গেলে, একটা মাটির পাত্রকেও যদি আমরা আপন করি কিনতে চাই, তো অনেক রকম এটাকে বাজায় দেখি এর মধ্যে কোন ত্রুটি আছে কিনা। ত্রুটি থাকলে একরকম আওয়াজ হয়, যদি ফ্রেশ হয় আর একরকম আওয়াজ হয়। এটা প্রত্যেক জ্ঞানী মানুষ বুঝে, আমরা যা কিছু কিনি আপন করতে চাই, অনেক ঘোরাঘুরি করি, অনেক দোকানে যাই, অনেক যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে সাথে নেই, যাতে আমি সঠিক জিনিসটা আনতে পারি। তা আমরা কিছুকে আপন করতে গেলে এত পরীক্ষা করি, আল্লাহ তার বান্দাকে আপন করবে কোন পরীক্ষা ছাড়াই? তোমরা লা ইলাহা পড়ে দিলা, আয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ অহম লা ইফতানুন, আর কোন পরীক্ষা হবে না? ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি তোমাদের আগের লোকদেরকে পরীক্ষা নিয়েছি, তোমাদেরকেও পরীক্ষা নিয়ে। তো বিভিন্ন আয়াতে দেখা যেতেছে পরীক্ষা দিবে আল্লাহ, আমাদেরকে বিভিন্ন ভাবে পরীক্ষা দিবে, দুনিয়াতে অনেক বালা মুসিবত আসবে, সেখানে দুটা কাজ, একটা হল তকদিরে বিশ্বাস করতে হবে যে এমনটা লেখা ছিল, আল্লাহ লেখার বাইরে হয় নাই, আমাদের একটা ক্ষয়ক্ষতি হল বা নেয়ামত পাইলাম, যেটাই হোক ভালো হোক মন্দ হোক, এটা পৃথিবীর সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ লিখে রাখছেন, ওই লেখাটা বাস্তবায়ন হল, বিশ্বাস করতে হবে, এটা ইমানের অংশ। আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, নিয়ামত পাইলে ওই তকদির, তকদিরে লেখা আছে, আর শাররিহি মুসিবত আসলে ওই তকদির, আল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। এক নম্বর কাজ এটা, তকদিরে বিশ্বাস করতে হবে। দুই নম্বর, এখানে আর একটা কাজ আছে, এটাকে বলা রেজাবিল কাজা, এটা হল অন্তরের 10টা গুণের একটা গুণ, রেজাবিল কাজা, আল্লাহর তকদীর অনুযায়ী লেখা অনুযায়ী যা ঘটবে, যা পরীক্ষা আসবে, যা বালা মুসিবত আসবে, আল্লাহর উপরে রাজি থাকতে হবে। কোন অভিযোগ করা চলবে না, অভিযোগ করলে ইমান গেল, মালও গেল, ইমানও গেল। দ্বিতীয়টা ইমানের অংশ না, কলবের গুণ, ভালো গুণ। আল্লাহর ফয়সালা, এটা হলো ফয়সালা মানা, যে ফয়সালা অনুযায়ী হয়েছে, ফয়সালার বাইরে কিছু হয়নি। আর তা হলো ওই ফয়সালায় আমি কি আছি, যেহেতু আমার আল্লাহ ফয়সালা করছে, আর কারো ফয়সালা দুনিয়াতে চলে না, আল্লাহ না চাইলে। আল্লাহ যখন করছে, আমার নিজস্ব কোন মতামত নেই, আমার নিজস্ব কোন সিদ্ধান্ত নেই, আমার আল্লাহ যেটা করছেন ওইটাই আমার ফয়সালা, ওইটাইতে আমি খুশি, ওটাতে আমি রাজি। এটা হলো কলবের একটা গুণ। এই ব্যাপারে আমি ভূমিকাতে আয়াত করছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ মুমিনদের উপরে রাজি হয়ে গেছে এবং মুমিনরাও আল্লাহর উপরে রাজি আছে। দুনিয়াতে, আখেরাতে, সব জায়গায় মুমিন আল্লাহর উপরে রাজি, আল্লাহর উপরে খুশি। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি রাজি হয়ে গেছেন, খুশি হয়ে গেছেন। ও রাজু আনহু, মুমিন বান্দারও তার মাওলার প্রতি খুশি, রাজি, রাজি। আল্লাহর বিরুদ্ধে তাদের কোন অভিযোগ নেই, কোন অভিযোগ নেই। কেন? একটা হাদিস আছে, ইন্না লিল্লাহি মা আতা, যা দেখতেছ নেয়ামত তোমার কাছে সব আল্লাহর দেওয়া, তোমার বাপের না, তোমার বাপেরটাও আল্লাহর দেওয়া। ইন্না লিল্লাহি মা আতা ওয়া লাহু মা আখাযা, যেটা নিয়ে গেলেন তোমার থেকে ওটার মালিকও আল্লাহ। যা তোমার কাছে আছে এটার মালিকও আল্লাহ, যা নিয়ে গেলেন ওটার মালিকও আল্লাহ। কুল্লুন ইলা আজালিন মুসাম্মা, তোমার কাছে যত নিয়ামত আছে, যা কিছু আছে, একদিন রাখো এটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার কাছে থাকবে। প্রত্যেকটা টাইম ঠিক করে দেওয়া হয়েছে, আপনার এই ঘড়িটা কয়দিন থাকবে আপনার কাছে, তারপরে খুঁজে পাবেন না। আপনার এই বাড়িটা কতদিন থাকবে আপনার কাছে, আপনার এই দোকানটা কতদিন থাকবে আপনার কাছে, আপনার এই গাড়িটা কতদিন থাকবে আপনার কাছে, এরপর থাকবে না। কুল্লুন মানে সবকিছু, ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট নির্দিষ্ট টাইম পর্যন্ত থাকবে। কাজের মধ্যে এগুলো চলে যায়, অনেকদিন ভোগ করছো তুমি, চলে গেছে, তো তোমার দায়িত্ব ফাল তাসবির ওয়াল তাহতাসিব, তুমি সবর কর, আল্লাহর দরবারে সওয়াবের আশা রাখো, আল্লাহর ফয়সালায় সবর কর, সওয়াবের আশা রাখো। খালি সওয়াব না, এক হাদিস দ্বারা বোঝা যায়, যদি কেউ আল্লাহর ফয়সালায় খুশি থাকে তো বাহ্যিকভাবে তার যে ক্ষতি হয়ে গেছে আল্লাহ ক্ষতি পূরণ করে দিবেন। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে ওহী আসলো, দাউদ আলাইহিস সালাম, কি ওহী? এটা তো পুরা দুনিয়ার মানুষের নসিহত করার জন্য আসছে, নবী তো মূল উদ্দেশ্য না। নবীর কাছে ওহী আসে পুরা দুনিয়ার মানুষের জন্য আসে। হে দাউদ, তোমার উপর যদি কোনো বালা মুসিবত আসে, কোন মুসিবত আসে, কোন ক্ষয়ক্ষতি আসে, আর তুমি সবর করো, আমার উপরে রাজি থাকো, আমার বিরুদ্ধে অভিযোগ না করো, তো দুটা সুসংবাদ, আমি মাওলা তোমার উপর রাজি থাকব, আর বাহ্যিকভাবে তোমার যে ক্ষয়ক্ষতি হয়ে গেল আমি এটা পরবর্তীকালে পূরণ করে দিব। দুটা সুসংবাদ, বিপদ আপদে যদি কেউ সবর করে, আল্লাহর উপরে খুশি থাকে, আল্লাহর সিদ্ধান্তের উপরে অভিযোগ না করে, এই দুটা সুসংবাদ, আল্লাহ তার উপর রাজি থাকবে এবং তার যদি কোনো ক্ষতি হয়ে থাকে এই ক্ষতির কাফফারা করে দেবে, ক্ষতির পূরণ দিয়ে দেবে, এই ওহির দ্বারা আল্লাহ তাআলা বলে দিলেন। এই জন্য জীবনে অনেক রকম পরীক্ষা আসবে। আমি তো আয়াত পড়ে শোনালাম, ভয় ভীতি, রেজেকের অভাব, তারপরে মানুষ চলে যাবে, মাল চলে যাবে, ফসল চলে যাবে, বিভিন্ন ভাবে নিবেন, তখন আমাদের দায়িত্ব সবর করা, আল্লাহর উপরে খুশি থাকা, কোন অভিযোগ না করা, তো আল্লাহ ক্ষতিপূরণ দিয়ে দিবেন, দুনিয়া তো দিবেন আর আখেরাতে তো বিরাট পুরস্কার দিবেন। এই ব্যাপারে আমার একটা বই আপনারা পড়ে থাকবেন, বিপদ আপদ ও বালা মুসিবাতে সান্ত্বনা ও পুরস্কার, এগুলো বইয়ের নাম, বিপদ আপদ ও বালা মুসিবাতে সান্ত্বনা ও পুরস্কার। এই বইটা যদি আপনার পড়া থাকে তাহলে একজন মুমিনের কাছে কোন মুসিবাত মুসিবাত মনে হবে না। যখন পরকালের পুরস্কারের দিকে সে নজর দিবে যে এই মুসিবতে আমি আখেরাতে এই পাব, এই মুসিবতে এই পাব, পাওয়াটা এত বড়, তো ওই দিক তাকাইলে এই মুসিবতটা একদম হালকা হয়ে যায়, একদম হালকা হয়ে যায়। কত কথা ক্ষতি হয়েছে 500 টাকার, আর পাইতেছেন 5 কোটি টাকা, কোন বেকুব অসন্তুষ্ট হবে? 500 টাকার ক্ষতি হয়ে 5 কোটি টাকা পাইলাম। এই বইটা পড়া থাকার দরকার, বিপদ আপদ বালা মুসিবতে সান্ত্বনা ও পুরস্কার। তাহলে ধৈর্য ধারণ করা, আল্লাহর উপরে খুশি থাকা, অভিযোগ না করা, আল্লাহর সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ না করা, এটা সহজ হয়ে যায়, এটা সহজ হয়ে যায়। আর একদম গোড়া তো আল্লাহওয়ালাদের সোহবত, সমস্ত নেক কাজের গোড়া ইমান আনার পরে আল্লাহওয়ালাদের সোহবত, তাদের সোহবতে বসলে এই গুণগুলো আমাদের কলব চুম্বকের মতো টানতে থাকে। কল আল্লাহ তাআলা এমন ভাবে বানাইছেন যে কোন আল্লাহওয়ালা ব্যক্তিকে, বুজুর্গ ব্যক্তিকে সামনে নিয়ে আপনি যখন বসবেন, তাকে মহাব্বত করবেন, সে কোন কিছু বয়ান করুক বা না করুক, শুধু তার কাছে বসে আছেন, তার কাছে বসে আছেন, তো যখন বসে আছেন আপনার কল তার কল থেকে চুম্বকের মতো টানতে থাকবে, আল্লাহর উপরে একেন বিশ্বাস, আস্থা, ভরসা, আল্লাহর উপরে সন্তুষ্টি, এরকম যত ভালো ভালো গুণ আছে এটা আপনার দিল টানতে থাকবে, টানতে থাকবে। এই জন্য সমস্ত নেক কাজের গোড়া এটা সোহবত। সাহাবায়ে কেরাম এই সোহবত থেকেই দিন পাইছিলেন, সোহবত থেকেই তাদের নাম হয়েছে সাহাবি। সোহবত শব্দ থেকেই তাদের নাম কি হয়েছে? তাদের হাজার হাজার গুণ ছিল, কোন গুণের দ্বারা নামকরণ করা হয় নাই, একটা গুণের দ্বারা নামকরণ করা হয়েছে, তারা নবীদের সোহবতে বসছিল। কেন? এই জন্য এইটা হলো মূল ভিত্তি, এইটা হলো গোড়া। কেয়ামত তাক দিন আসার রাস্তা এটা, কেয়ামত তাক। ইন্টারনেট দিয়ে, অমুক কিছু দিয়ে, টেলিভিশন দিয়ে, এইসব দিয়ে ওইভাবে দিন আসবে না। অনেক সময় উল্টাটাও আসতে পারে, মানুষ বদ্দিনও হয়ে যায়। কারণ ইসলামের নামে বহু চ্যানেল ইহুদিরা ছাড়ছে, ইসলামের নামে লিখে দিছে নবীদের নামাজ। আর হাদিস আছে সব জাল হাদিস, আর যে হাদিসগুলো রহিত হয়ে গেছে ওইগুলো। তখন আপনি এই চ্যানেল যখন দেখবেন, তা আপনি আপত্তি করবেন, আরে হাদিসে দেখলাম নবীজি এইভাবে নামাজ পড়ছে, আমাদের হুজুরা তো এইভাবে পড়ে না। তা আপনার ওলামাদের উপরে আপত্তি হবে। হাদিসে দেখলাম কি সুন্দর আদমিতে লেখা, অনুবাদ দেওয়া, অথচ ওটা জাল হাদিস। ওটা কি হাদিস? জাল হাদিস। এরকম শত শত চ্যানেল ইহুদিরা ইউটিউবে ছাড়ছে। ওইখান থেকে ইসলাম আনতে দেবেন, আপনার ইসলাম ধ্বংস হয়ে যাবে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ আল্লাহদের সোহবতের দ্বারা যদি এলেম আসে, ওটা সহি এলেম, এবং ওই এলেমের পরে আমল করাও সহজ। আমল করতে গেলে রুহানি পেট্রোল লাগে। তো সোহবত আসলে এলেম আসে, এলেমের পরে আমল করার জন্য রুহানি পেট্রোল লাগবে, রুহানি শক্তি লাগবে, ওটাও আসে, দুটো আসে। তো এই দুটা জিনিস একসাথে দরকার, তকদিরে বিশ্বাস আর তকদিরে সন্তুষ্টি। তকদির বিশ্বাস করতে হবে যে বালা মুসিবত যা ঘটতেছে তা লেখা ছিল, আর এখানে সন্তুষ্টি প্রকাশ করতে হবে, আল্লাহ আমি তোমার ফয়সালায় অসন্তুষ্ট না, তুমি আমাকে যেভাবে পরীক্ষা দাও নিতে পারো, যেভাবে পরীক্ষা দাও। আমি গত জুমায় বলছিলাম, জিন্দা কোনে আতায় তো, জীবিত রাখো তোমার দান, অর্বা কোষে ফেদায় তো, আর যদি আমাকে শহীদ করে দাও আমি তোমার জন্য কুরবান। হারসে কোনে রেজায় তো, তুমি আমাকে যেভাবে পরীক্ষা দাও আমি তোমার পর রাজি আছি, যেভাবে পরীক্ষা দাও, আমার দ্বিতীয় কোন মাওলা নাই, তুমি একমাত্র মাওলা, যেভাবে নাম দিতে পারো আমি রাজি আছি। দিল সুদা মুবতালায় তো, আমার দিল আমার অন্তর তোমার জন্য আশেক হয়ে গেছে, তোমার জন্য কোরবান হয়ে গেছে, এই হচ্ছে। বাকি এটুকু মনে রাখতে হবে যে বিপদ আপদে তকদির বিশ্বাস করতে বলা হয়েছে, এবং খুশি থাকতে বলা হয়েছে, অভিযোগ করতে মানা করা হয়েছে। এর এই অর্থ না যে আপনি কোন চেষ্টা করতে পারবেন না, এই অর্থ না, তাহলে মূর্খতা হবে। আপনাকে বৈধভাবে যতটুকু ক্ষমতা দেওয়া হয়েছে ওটা ব্যয় করতে বলা হয়েছে, ওটা ব্যয় করতে বলা হয়েছে। এই না যে আল্লাহ যখন জ্বর দিছে তো আমি যদি ওষুধ খাই তা আল্লাহর বিরুদ্ধে মোকাবেলা করা হল, আল্লাহর বিরুদ্ধে মোকাবেলা করা হল না, এটা বলে নাই। স্বয়ং নবী আলাইহিসসালাম বিভিন্ন রোগ শোকে চিকিৎসা নিছেন, হাদিসে বিভিন্ন চিকিৎসা পাওয়া যায়, হাদিসে নবীজির চিকিৎসার একটা অধ্যায় পাওয়া যায়। আমাদের ডাক্তাররা পড়ে নাই বা পড়ে দেখাও না, তারা তো ইংরেজরা যে চিকিৎসা দিছে অ্যালোপ্যাথিক অমুকপ্যাথিক ওইগুলো করে, কিন্তু প্রত্যেকটা হাদিসের কিতাবে বুখারি মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজা সব কিতাবে একটা আলাদা অধ্যায় আছে নবীজির চিকিৎসা, তিব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তার মানে কি, মাল্লা মুসিবতে নবীজি কি করছেন, চিকিৎসা দিচ্ছেন, অর্থাৎ ওটা দূর করার জন্য চেষ্টা করছেন, আল্লাহর কাছে দোয়াও করছেন। তাদের বালা মুসিবতে খুশিও থাকতে হবে এবং আমাদের সাধ্য অনুযায়ী ওটাকে দূর করার জন্য চেষ্টা করতে হবে। এটা আল্লাহর ফয়সালায় খুশি থাকার বিরুদ্ধে না, এটাও আল্লাহর নির্দেশ, এটাও আল্লাহ। জ্বর আসছে, ওষুধ খাও, আগুন লাগছে তো পানি দিয়ে নিভাও, পানি দিয়ে নিভাও। ক্ষুধা লাগছে তো বসে থাকো না, তাওয়াক্কুল করে খানা খাও। পিপাসা লাগছে তুমি আল্লাহ মানে ভরসা করে বসে থাকো না যে আল্লাহ চাইলে এমনি আমার পিপাসা দূর হয়ে যেতে পারে না, পানি খাও, পানি খাও। বৃষ্টি আসতেছে ছাতা ধরো, না আল্লাহ বৃষ্টি দিচ্ছে আমি ছাতা ধরবো, তা আল্লাহর বিরুদ্ধে হয়ে গেল, তা আল্লাহর বিরুদ্ধে না। এই জিনিসগুলো তো আল্লাহ সৃষ্টি করছে, বৃষ্টি আসলে ছাতা ধরতে হবে, এই ছাতাটা কে বানাইছে? তো বৃষ্টি আসলে ধরবে না তো কখন ধরবেন? এই জন্য বাল্লা মুসিবতে রাজিও থাকতে হবে এবং আমাদের শক্তি সামর্থ্য অনুযায়ী ওটাকে দূর করার জন্য চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। এটা আল্লাহর উপরে খুশি থাকার বিরুদ্ধে না, ওর উল্টা না, ওর মধ্যে এটাও দাখেল, চেষ্টা তদবির করতে হবে। এই জন্য যা ঘটতেছে আল্লাহর হুকুমে ঘটতেছে, এটা একই রাখতে হবে। কিন্তু আমাদের ওর ওটার থেকে বাঁচার জন্য সতর্ক হইতে হবে, সতর্ক হইতে হবে, ব্যবস্থা নিতে হবে। এক সাহাবের বাড়িতে আগুন লেগে গেছিল, তো নবীজি বললেন যে কিভাবে লাগলো, বললো যে আমি ওই বাতি না নিভাই ঘুমাইছিলাম, বাতি নিভাইনি, এখন রাত্রে ইঁদুরে এসে আমার বাতিটা নিয়ে বেড়ার সাথে লাগাই দিছে। ইঁদুর এত বড় শয়তান, হাদিসে বলা হয়েছে ফয়সেকা ফাসেক, বাতি বাতির জায়গায় চলতেছে, এটা টাইমে নিয়ে বেড়ার সাথে লাগানোর দরকার। দেখেন জীব জন্তু শয়তান হইতে পারে, কত বড় শয়তান, সে তো ওটা বেড়ার সাথে লাগে নাই, তো বেড়ার থেকে দূরে রাখছে, টাইমে নিয়ে গেছে কে, ইঁদুরে নিয়ে গেছে, পুরো বাড়ি আগুন লেগে গেছে। হুজুর নির্দেশ জারি করলেন বাতি জ্বালায় রেখে আগামীতে কেউ ঘুমাইতে পারবে না, এই সতর্কতা অবলম্বন করলেন, কারণ তুমি জ্বালায় রাখবা আর এই ইঁদুরে নয়ে বেড়ায় লাগাই দিবে আর তোমার বাড়ি ঘর জ্বলে যাবে, তা আল্লাহ বলেন নাই। সতর্কতা অবলম্বন করে বললেন বাতি নিভায় ঘুমাইবা, দরজা বন্ধ করে ঘুমাইবা, তোমার যেটুকু করা আছে একটু করবা, তোমার দায়িত্ব, বাকিটুকু আল্লাহর কাছে দোয়া করবা, আল্লাহ যেন ওর থেকে উদ্ধার করেন এবং তোমার ক্ষতিপূরণ করে দেন, এই জন্য দোয়া করবা। কাজে বালা মুসিবতে খুশি থাকার এই অর্থ না যে আপনার ঘর একদিক ব্যাখ্যা হয়ে গেছে, আপনি ওইদিকে আরো বাঁকা করে দিলেন, আরো বাঁকা করে দিলেন, আল্লাহ যেন এদিক বাঁকা করতে চাইতেছে আমিও বাকিটা করে দিই, এই অর্থ না। আপনি আর একদিক দিয়ে এটা সোজা রাখতে চেষ্টা করেন, এটা আপনার দায়িত্ব, বান্দা হিসেবে আপনার দায়িত্ব। এটা আল্লাহর উপরে খুশি থাকার বিরুদ্ধে না, এটা আপনার দায়িত্ব। এই দায়িত্ব পালন না করলে বোকামি হবে, শরীয়ত সম্পর্কে অজ্ঞতা হবে। এই জন্য আমাদেরও সতর্ক থাকতে হবে, সবাইকে সতর্ক করতে হবে, এবং ভবিষ্যতে না হয় তার জন্য বসে চিন্তা ভাবনা করতে হবে যে কি কি কারণে হইতে পারে, কি কি অসতর্কতার দরুন হইতে পারে, এই অসতর্কতাগুলো চিহ্নিত করতে হবে। এবং এর মধ্যে মুসলমানদের দুশ্মনের কোন হাত আছে কিনা এটাও খোঁজ নিতে হবে। আমি সরকারের কাছে অনুরোধ করব যে আগুন তো সবসময় লাগে, সব বছরই দু এক জায়গায় লাগে, কিন্তু এই বছরের মতো কোনো সময় দেখা যায়নি, এত ঘন ঘন আর বেশিরভাগ আগুন বাজারে, বেশিরভাগ আগুন কোথায় লাগতেছে? মুসলমানদের হালাল রিজিক কামাই করার যে জায়গা, হালাল রিজিক ইসলামের তিন নম্বর, ইসলামের মৌলিক কাজ যে পাঁচটা, তিন নম্বর তো হালাল রিজিক। এই হালাল রিজিক যেখান থেকে কামাই করবে ওই জায়গাটা নষ্ট করার জন্য চেষ্টা করা হইতেছে, কোন অসম্ভব না। এখানে মুসলমানদের দুশ্মনদের কোন হাত থাকতে পারে যে মুসলমানদের অর্থনীতিকে ধ্বংস করে দাও, যাতে করে তারা খ্রিস্টানদের দরবারে ধর্ণা দেয়, খ্রিস্টানদের এনজিও থেকে লোন নিয়ে খ্রিস্টানদের জালে আটকা পড়ে, এমন একটা পরিকল্পনা থাকা অসম্ভব না। এটা খতিয়ে দেখা এটা সরকারের দায়িত্ব। আমি মুসলমানদের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন করব, এটাকে খতিয়ে দেখার জন্য টিম করে দেওয়া হোক। কেন এত ঘটতেছে, এর পিছনে কোন অশুভ শক্তির হাত আছে কিনা। কোন এক সময় এমনি ফাঁস হয়ে যাবে, কোন এক সময় এমনি ধরা পড়ে যাবে, এমনি ধরা পড়ে যাবে। খ্রিস্টানরা মসজিদ থেকে জুতা চুরি করার জন্য লোক রাখছে, খ্রিস্টানরা যে লোক নিয়োগ দিছে তার লেবাস পোশাক দেখে আপনি সন্দেহ করবেন না, এত উন্নত মানের লেবাস পোশাক, তাকে কয়েক লাখ টাকা বেতন দিয়ে রাখা হয়েছে জুতা চুরি করার জন্য। কেন? যাতে মসজিদ বিরান হয়ে যায়। দামি দামি জুতা যখন মসজিদে চুরি হবে তো মুসলমানদের মন ভেঙে যাবে, না আর মসজিদে যাবো না, আমি 5,000 টাকা দিয়ে জুতা কিনলাম, আজকে কেবল পড়ছিলাম, সরে নিয়ে গেল। খ্রিস্টানরা লোক নিয়োগ করছে এবং সেই লোকদের দেখে আপনি সন্দেহ করতে পারবেন না, তার লেবাস পোশাক এত দামি। জুতা চুরি করার উদ্দেশ্য না, উদ্দেশ্য নামাজি কমানো, নামাজি মসজিদে না আসে, এটা উদ্দেশ্য। এই নিউজিল্যান্ডের মসজিদে হামলা হলে কেন মুসলমানরা মসজিদে না আসুক, মুসলমানরা মসজিদে না আসুক, মসজিদে আসলে ওলামাদের বয়ান শুনবে, তাদের ইমান তাজা হয়ে যাবে, ইমান তাজা হয়ে যাবে, তাদেরকে গোলাম বানানো যাবে না, তাদেরকে এনজিওতে নেওয়া যাবে না, এনজিওর জালে তাদেরকে আটকানো যাবে না। সূক্ষ্মভাবে তারা বহুমুখী ষড়যন্ত্র করতেছে। এই জন্য সূরা ফাতিহার শেষ আয়াতে আল্লাহ তাআলা এই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র থেকে পানা চাইতে বলছেন, গায়রিল মাগজুবি আলাইহিম আলাদ্দাল্লিন, যা প্রত্যেক দিন আমরা 32 বার করতেছি, আল্লাহ ওদের ষড়যন্ত্র থেকে, ওদের গলত রাস্তা থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে বাঁচাও। এই জন্য আমাদের নিজেদের সতর্ক থাকতে হবে এবং সরকারের কাছেও দাবি জানাইতে হবে যে তদন্ত টিম করা হোক যে এর পিছনে মুসলমানদের দুশ্মনদের হাত আছে কিনা, অশুভ শক্তির হাত আছে কিনা, তারা মুসলমানদের অর্থনীতিকে পঙ্গ করতে চায়, মুসলমানদেরকে খ্রিস্টানদের জালে ঢুকাইতে চায়, এমন একটা চাল আছে কিনা, এটা পরীক্ষা করার জন্য আমি সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি। এবং আমাদের সবাইকে সতর্ক থাকার জন্য, সকলে বসে পরামর্শ করার জন্য, দোয়া করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আল্লাহ তাআলা যাদের ক্ষতি হয়ে গেছে সবাইকে সবর করার তৌফিক দান করুক। আল্লাহর বিরুদ্ধে যেন কোন অভিযোগ দিলের মধ্যে শয়তান না দিতে পারে, তার জন্য দোয়া করতেছি। এবং আল্লাহ যেন তাদের সবাইকে ক্ষতিপূরণ করে দেন এবং এর থেকে বেশি নিয়ামত আল্লাহ তাআলা দিয়ে দেন, আমি এর জন্য দোয়া করতেছি। এবং সব মুসলমানদের কাছে দাবি জানাইতেছি, বিপদগ্রস্ত ভাই তাদের পাশে দাঁড়ানোর জন্য, অনেকের এই দোকানটাই সম্বল ছিল, কোন কোন ভাইয়ের এটাই সম্বল, দুনিয়াতে তার আর কিছু নেই। তো অন্য ধনী মানুষ যারা আছে তাদের দায়িত্ব এদেরকে সহযোগিতা করে আবার তারা বসতে পারে এমন একটা ব্যবস্থা করা। আমরা যাকাত রমজানে দেওয়ার জন্য বসে থাকি, অথচ রমজানে দেওয়ার যে সব বিপদগ্রস্ত লোকের দেওয়ার সব তার থেকে বেশি, রমজানে দেওয়ার যে 70 গুণ সব বিপদগ্রস্ত লোকদের দেওয়ার সব তার থেকে অনেক গুণ বেশি। এজন্য এরকম ক্ষেত্রে সবাই যদি কিছু কিছু দিয়ে ওকে আবার বসাই দিতে পারে, তুমি বসো অল্প মা লোক নিয়ে আমার দোকানে বসো, তো তার চলার ব্যবস্থা হয়ে গেল। এগুলো ইহুদিরা খ্রিস্টানরা করতেছে, আমরা মুসলমানরা করি না। আমাদের কোটি কোটি টাকা ব্যাংকে পৌঁছতেছে, কোটি কোটি টাকা ব্যাংকে পৌঁছতেছে, আমরা মরে যাব, বাবা ভূতে খাবে, ছেলে পেলেও জানবে না। এত ব্যাংকে রাখে যে এগুলো ছেলে পেলেও জানে না, সে মরে গেলে শেষ, ওই ব্যাংকের মালিকানা হয়ে যায়। ব্যাংকে জমা করা তো কারণ, কারণের থিওরি, মুসা আলাইহিস সালামের বিরুদ্ধাচারণকারী কারণের থিওরি, জমা করো খরচ করবা না, হ্যাঁ খালি ইনকামিং, আউট গোয়িং নেই, ইনকামিং খালি ইনকাম করো, ইনকাম করো খরচ নেই, এটা কারণের চিন্তাধারা। তাহলেই আমরা কারণ না হয়ে মুসলমান হই, বিপদের সময় মুসলমানদের পাশে দাঁড়াই, দাঁড়ায় তাদেরকে আবার তাদের জীবনযাত্রাকে সহজ করার জন্য আমরা ফিকির করি, কুরবানি করি। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব পালন করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।